রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক তাআলার অনেক বড় দয়া যে মাদানী চ্যানেল প্রতি সপ্তাহে শুক্রবার, শনিবার এবং রবিবার এই তিন দিন সকালে উঠেই আমাদেরকে এক চমৎকার অনুষ্ঠান উপহার দিয়ে থাকে রহমতপূর্ণ প্রভাত। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারী তাআলা, নাতে রসুল এবং বিভিন্ন টপিকের উপরে আলোচনা নিজের ঘরে বসে শোনার এবং ইলমি দিন অর্জন করার সেই সুযোগ পেয়ে থাকি আল্লাহ তাআলার দয়ায়। এজন্য আমাদেরকে নিয়মিতভাবে অনুষ্ঠানের সঙ্গ দেওয়া, অনুষ্ঠানের সময় দেওয়া, অনুষ্ঠান দেখা, ইলমে দিন অর্জন করা এবং নিজেকে এই অনুষ্ঠানের মাধ্যমে কি কি আমার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারি এমন কিছু চিন্তাভাবনা আমাদের থাকা দরকার। আল্লাহ পাক কবুল করে নিক। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকেও আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব, হামদে বারী তাআলা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা যদি অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকেন, সাথে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং এই অনুষ্ঠানে আপনাদের কলগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। চলুন ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতেই আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর আজকের যে বিষয় নিয়েছি বিষয় নিয়েও ইনশাআল্লাহ তাআলা কথা বলবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من صيحة واحدة فإذا هم خامدون. صدق الله العظيم.
سبحان الله سبحان الله. চমৎকার কয়েকটি কোরআনে পাকের আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাবারক ও তাআলা কি চমৎকারভাবে কোরআনে পাকের মধ্যে এক একটা বিষয়কে স্পষ্ট করে দিয়েছেন আমাদের জন্য, একদম ক্লিয়ার করে দিয়েছেন, যেন বান্দা দুনিয়াতে জীবন অতিবাহিত করতে গিয়ে কখনো ধোকায় না পড়ে, আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার না করে, বান্দা যেন কখনো হারামকে স্পর্শ না করে। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে প্রত্যেকটা বিষয়কে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। দর্শক, শুনছিলাম আমরা কোরআনে পাকের তেলাওয়াত, আর আজকে কিছু কথা এই পাক কালাম কোরআনে পাক নিয়েই আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা বিষয়ের এক একটা হক আছে, প্রত্যেকটা বিষয়েরই হক থাকে। আপনি যদি মক্কাতুল মোকাররমাতে যান, সেই মোবারক ভূমিতে যান, জমিনে যান, ওই পবিত্র জায়গারও কিন্তু হক আছে। হয়তো অনেকের জন্য নতুন কথা হতে পারে আপনার জন্য নতুন কথা, কিন্তু আজকে থেকে হয়তো আপনার এই বিষয়টার ধারণা আরও ক্লিয়ার হবে। হ্যাঁ, আপনার জন্য আমার জন্য, আমরা যখন হেরেম শরীফে যাব, মক্কাতুল মোকাররমাতে যাব, সেই জায়গারও একটা হক আছে, আপনাকে আমাকে সেটা আদায় করতে হবে। আপনি মদিনাতুল মুনাওয়ারাতে যাবেন, সেখানকারও কিন্তু হক আছে। আপনি বাবা আছেন, সন্তানের প্রতি আপনার হক আছে। আপনি সন্তান আছেন, মা বাবার প্রতি আপনার হক আছে। আপনার সম্পদ আছে, তারও একটা হক আছে। আপনার পাড়া প্রতিবেশী আছে, তাদেরও একটা হক আছে। এখন ভিন্ন ভিন্ন হকের কথা আমি এখন আপনাদের সামনে বললাম, আর ভিন্ন ভিন্ন হকের ব্যাপারে আপনাকে জানতেও হবে। ঠিক যে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনলাম, এই কোরআন কার জন্য? আপনার আর আমার জন্য, মুসলমানের জন্য নাজিল হয়েছে, তাই না? ঠিক কোরআনে পাকেরও হক রয়েছে। এই কোরআনে পাকের হকসমূহ কী কী এটা আমাদেরকে জানতে হবে। কোরআনে পাকের হক কিভাবে আদায় হবে আর কি কাজে আদায় হবে, কিভাবে আদায় করতে পারবো, এটাও কিন্তু আমাদের জানা দরকার, শেখা দরকার, ইলিম অর্জন করা দরকার। আজকের অনুষ্ঠানের বিষয় নিয়েছি কোরআনে পাকের হকসমূহ, কী কী হক আছে, কোরআনের হক কিভাবে আদায় হতে পারে। আপনি যদি পাড়া প্রতিবেশীর দিকে তাকান, তবে পাড়া প্রতিবেশীর কিছু হক আছে, তাদেরকে সালাম দেওয়া, তাদের খোঁজ খবর রাখা, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো, পাড়া প্রতিবেশীর হক আমরা জানি। কোরআনের কী হক আছে, কী কী হক আমাদের আদায় করতে হবে, এই বিষয়টাও কিন্তু আমাদের জানা খুবই দরকার। আলোচনায় যাব দর্শক, আজকে আমাদের সাথে আব্দুল মুতালিব মাদানী ভাই আছেন, তার থেকে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা জানবো, আমরা শুনবো, শিখবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে চলুন আমরা একটি হামদে বারি তালা অনুষ্ঠানে অ্যাড করে নিই। হামদে বারি তালা শুনি। জি
Oh.
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চমৎকার এক হামদে বাড়ি তালা আমরা মাদানী চ্যানেলের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে শুনলাম, আল্লাহ পাক কবুল করেনি। আজকের যে বিষয় একটু আগে আপনাদেরকে জানালাম, কোরআনে পাকের হকসমূহ, যদি আপনারা চান আজকের অনুষ্ঠানে কোনো প্রশ্ন করার জন্য তাও আমাদেরকে কল করতে পারেন, বা কোরআনে পাক সম্পর্কে কোনো তথ্য জানতে চান তবুও আমাদেরকে কল বা এসএমএস করুন। আমরা ইনশাআল্লাহ তাআলা একটু পরেই আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করবো অনুষ্ঠানে। ইনশাআল্লাহ মোতালিব ভাই কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। আজকের বিষয় হুজুর, শুনেছেন কোরআনে পাকের হকসমূহ, যেভাবে করে একদিনের বাচ্চা তার যে এক হক মানুষ আদায় করছে, কেননা একদিনের বাচ্চার সাথে কেমন হক আদায় করছে, তাকে ধরার ব্যাপারে সতর্ক, তাকে কোলে নেওয়ার ব্যাপারে সতর্ক, তাকে কোন কাপড় দিয়ে কোলে নিবে ওইটার ব্যাপারেও কিন্তু সতর্ক, কেননা একদিনের বাচ্চার জন্য একদম মুলম সফট কাপড় দিয়ে তাকে ধরতে হয়। আচ্ছা, একদিনের বাচ্চার জন্য কোন পানি ব্যবহার করতে পারবে, কুসুম কুসুম গরম পানি তারা ব্যবহার করে। মাত্রই বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, তাকে কি পান করাবে, কি খাওয়াবে, একটু মধু মুখে দেয়, তার কানে আজান দেয়, কতগুলো হক এখানে আদায় করছে একজন সন্তানের জন্য। একটা মানুষ পৃথিবীতে আসছে, আল্লাহ তাবারক ও তাআলা যে কোরআনকে নাজিল করলেন আমাদের জন্য মুসলমানের জন্য, অবশ্যই এর অনেকগুলো হক রয়েছে। আমরা কি সেই হকগুলো আদায় করতে পারছি বা পারবো কি, এ বিষয়ে যদি কিছু আলোচনা করতেন কোরআনে পাকের হক নিয়ে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ কোরআন শরীফ মুসলমান এর ঘরে, যারা মুসলমান প্রত্যেকের ঘরে কোরআন শরীফ রয়েছে আছে, তবে অনেক সময় না জানার কারণে কোরআনের যে হক রয়েছে ঘরে তো আছে, কোরআনের হকগুলো আমরা আদায় করি না, এটা আমাদের সেটা জানা বা অজানা অনেক কারণে। সেটা হচ্ছে যে কোরআন তো আমার ঘরে আছে কিন্তু এর আদব কী রয়েছে সেটা জানি না, এর হক কী রয়েছে না জানার কারণে অনেক সময় আমাদের হক আদায় করি না।
রাইট,
তো আজকে মাদানী চ্যানেলের বদৌলতে ইনশাল্লাহ অনেকগুলো হক, অনেক কিছু জানার তৌফিক হবে। আল্লাহ তাআলা আমাকে এবং যারা শুনছেন সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। প্রথমত যে হকের যে বিষয়টা রয়েছে, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, আদ্দিনুন নসিহাদু, দিন হলো নসিহাত, উপদেশ।
উপদেশ
তো এটা হচ্ছে আমরা সাধারণত যে অর্থে করে থাকি যে আদ্দিনুন নসিহাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তো বলেন এখানে মূলত নসিহাত শব্দটা আরবি অভিধান এই অনুযায়ী ব্যবহৃত হয়েছে। আরবি অভিধানে নসিহাত শব্দের অর্থ হলো খাঁটি হওয়া অথবা খাঁটি করা।
আচ্ছা,
খাঁটি হওয়া অথবা
খাঁটি
করা, তখন এই আদ্দিনুন নসিহাত এর অর্থ হবে যে দিন হলো খাঁটি হওয়ার নাম।
আল্লাহু আকবার।
তো সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিলেন তারা তো বুঝলেন যে এখানে নসিহত দ্বারা অর্থ হচ্ছে খাঁটি হওয়া, নিজেকে খাঁটি করে নেওয়া। তো সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে দিন খাঁটি হওয়া এর দ্বারা অর্থ কি, এখানে কি বোঝানো হয়েছে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে পাঁচটি হকের বিষয়ে কথা বলেন। পাঁচটি হক, এক নম্বর হচ্ছে যে আদ্দিনু নসিহাতু লিল্লাহি, আল্লাহর জন্য খাঁটি হওয়া, ওয়ালি কিতাবিহি এবং তার কিতাবের জন্য খাঁটি হওয়া, ওয়ালি রসুলিহি তার রসুলের জন্য খাঁটি হওয়া, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন মুসলমানদের যারা আইম্মা রয়েছে সেখানে খলিফাতুল মুসলিমিন, ওলি আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম যারা মুফতিয়ানে কেরাম রয়েছে তাদের ব্যাপারও রয়েছে, ওয়া আম্মাতিহি এবং সাধারণ মানুষ যারা রয়েছে। তো পাঁচ ধরনের পাঁচটা ক্যাটারাইজ করা হয়েছে মূলত এই হকের ব্যাপারে, খাঁটি হওয়ার ব্যাপারে। তো এখানে খাঁটি হওয়া হচ্ছে এই পাঁচ প্রকারের বিষয়ে হক আদায় করা, আল্লাহ তাআলার হক আদায় করা, আল্লাহ তাআলার কিতাবের হক আদায় করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করা, এবং ওই যে আইম্মায়ে মুসলিমিন যারা আছে তাদের যে একটা হক রয়েছে সাধারণ মানুষের কাছে আমাদের কাছে সেই হকও আদায় করা, এবং আমাদের আশেপাশে যে সকল আত্মীয় স্বজন রয়েছে তাদের হক আদায় করা। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন এবং কিতাবের হক, যেটা যে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই আয়াতটা বলার উদ্দেশ্য হচ্ছে যে উলামায়ে কেরামগণ কিতাবের হক যখন বর্ণনা করতে যান তখন বলেন এই কিতাবের পাঁচটা হক আছে। প্রথমত আমরা হকের পাঁচটা ক্যাটারাইজ, পাঁচটা বিভক্ত জানলাম, যেখানে আল্লাহ তাআলা রয়েছেন, আল্লাহ তাআলার হক রয়েছে, কিতাবের হক রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক রয়েছে, আইম্মায়ে মুসলিমের হক রয়েছে, সাধারণ মানুষের হক রয়েছে। যেভাবে হকের পাঁচটি প্রকারভেদ রয়েছে অনুরূপভাবে কোরআনের স্বতন্ত্র পাঁচটি হক রয়েছে। এক নম্বর হচ্ছে কোরআনের উপর ইমান আনা, কোরআনের উপর ইমান নিয়ে আনা। যে কোরআনকে আল্লাহ পাক হিদায়তের জন্য নাজিল করেছেন, যে কোরআনকে আল্লাহ তাআলা নূর হিসাবে নাজিল করেছেন, যে কোরআনকে আল্লাহ তাআলা কিতাব বলেছেন,
জি,
তো সেই কিতাবের উপর পরিপূর্ণ ইমান নিয়ে আসা। কিভাবে ইমান নিয়ে আসা? যালিকাল কিতাবু লা রায়বা ফিহি, যে ইমান তো এরকম আনতে হবে যে এর মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ করা যাবে না। সন্দেহ কিভাবে করবে? একজন মুসলমান তো কোরআনের উপর সন্দেহ করতেই পারে না। এটা তো মূলত বলা হচ্ছে ওই সকল ব্যক্তিদের জন্য যারা অমুসলিম, অমুসলিমরা করতে পারে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এখন অনেক যারা স্টুডেন্ট ইউনিভার্সিটি সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তারা সায়েন্সের চক্করে পড়ে, তারা সকল কিছু যুক্তির মাধ্যমে বুঝতে যায়, তারা অনেক সময় গিয়ে কোরআনকে অনেক প্রশ্ন করে বসে এবং কোরআনের অনেক কথা তাদের বুঝে আসে না এবং বলে যে এটা হয়তো ঠিক না বা এই বিষয়টা হয়তো কোরআনে নেই। কিন্তু আপনি যদি কোরআনকেই প্রশ্ন করেন, কোরআন তোমার মাঝে কী নেই আর কী আছে, তখন কিন্তু কোরআন জবাব দেবে। যে আমি হচ্ছি সেই কোরআন, যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সকল কিছু বর্ণনা করেছেন। আর সেই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, সেই কোরআন বলবে ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। আমি হচ্ছি সেই কোরআন যেখানে আল্লাহ তাআলা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কণা থেকে কণা, অনুপরিমাণ যা কিছু আছে সকল কিছু আল্লাহ তাআলা এই কোরআনে বর্ণনা করে দিয়েছেন। তো একজন মুফাসসির কেরামগণ বলেন যে আকাশের তারকারাজির এমন কোন তারকার বর্ণনা যে কোরআনের পাকের মধ্যে নেই, সমুদ্রের ফুটা কত ফুটা আছে সমুদ্রে এমন কোন ফুটার ব্যাপারে নাই যে কোরআনে বর্ণনা হয়নি, যে মরুভূমি আছে এর কত ধুলি বালু কণা আছে, প্রত্যেকটা ধুলি বালু কণার বর্ণনা কোরআনে পাকের মধ্যে রয়েছে, কতগুলো গাছ আছে প্রত্যেকটি গাছের পাতা পাতা সকল কিছুর বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তো আমাদের উচিত হচ্ছে কোরআনকে আগে জানা, কোরআনে কি বর্ণনা হয়েছে সেই বিষয়টাকে আগে বুঝা, বুঝতে পারা। কোরআন তো এটা পরিবর্তন হবে না,
না
আপনি যে সায়েন্সের যুক্তি দিচ্ছেন, সায়েন্সের কথা বলছেন, সেই সায়েন্স যদি আপনি সায়েন্সের যে ইজাদ যখন থেকে হয়েছে, সূচনা যখন থেকে হয়েছে, যদি প্রশ্ন করেন প্রত্যেকটা থিওরি প্রত্যেকটা সূত্র কতবার করে এ পর্যন্ত পরিবর্তন হয়েছে, অনেকবার পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনটা কোরআনে পাকের মধ্যে নেই, যে ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, যে আল্লাহ তাআলার যে কালিমা, আল্লাহ তাআলার এই কিতাব যা কখনো পরিবর্তন হবে না, কখনো। আল্লাহ তাআলা বলেন যে এখানে তোমরা সন্দেহ কিসের ভিত্তিতে করবে, এই ব্যাপারে করবে যে এটা 1400 বছর আগে নাজিল হয়েছে, এর মধ্যে পরিবর্তন হতে পারে, সেটার তো সুযোগ আল্লাহ তাআলা রাখেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরু ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এই কিতাব আমি নাজিল করেছি, হিফাজতের দায়িত্ব আমি
নিয়েছি।
কোন দিক দিয়ে আমরা এর মধ্যে সন্দেহ করব? সন্দেহ করার তো কোনো
অবকাশ নেই, আর পথই বাকি নেই যে এই দিক থেকে সন্দেহ হচ্ছে, এমন কোন রাস্তা এমন কোন ওয়ে কিন্তু নেই,
কোনো ওয়ে নেই। আপনি যদি কোরআন এর ব্যাপারে যদি বলেন যে কোরআন এরকম মর্যাদাপূর্ণ কিতাব, এরকম মর্যাদাপূর্ণ কিতাব, আরব নিজেদেরকে গর্ব করত যে আমরা যেভাবে কথা বলি, আমরা প্রত্যেকটা শব্দের জন্য প্রত্যেকটা বিষয়ের অর্থের জন্য আমাদের 100-এর উপরে ওয়ার্ড আছে। আপনি উটের জন্য দেখবেন উটের কতগুলো শব্দ আছে, ওদের কাছে 100-এর উপরে শব্দ আছে উটের জন্য, শুধু
আমাদের এক দুইটাই আছে,
এক দুইটা। কিন্তু ওরা এত পারদর্শী ছিল ব্যাকরণের দিক থেকে আরবি বোঝার ক্ষেত্রে, তাদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন যে আমার কোরআনের মতো একটি সূরা নিয়ে
পারলে একটি সূরা একটি আয়াত দেখাও, কুফা
বিসূরাতি মিম মিসলি, যখন এটা না সম্ভব হলো না বলে যে এর মতো 10টি আয়াত নিয়ে আসো, এর যে সবচেয়ে ছোট সূরা আছে সেটা নিয়ে আসো। যখন এত বড় বড় পণ্ডিত যারা ছিল তাদের যখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলো, তখন তো তারা এক সময় বললো যে না আসলে এই চ্যালেঞ্জ আমাদের খণ্ডন করা উচিত, এই চ্যালেঞ্জ আমাদের খণ্ডন করা উচিত। তাদের অপমান বোধ করতে লাগলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে সেটার আমরা খণ্ডন করতে পারছি না, আর তাকে আমরা অস্বীকার করছি, অস্বীকার করার তো কোনো মানেই রইলো না যদি খণ্ডন না করতে
পারি।
তখন তারা এক পর্যায়ে জিদে এসে যে বললো যে না এখন খণ্ডন করা উচিত, তখন বোর্ড গঠন করলো, টাকা পয়সা রেডি করলো যে যেভাবেই হোক খণ্ডন করতে হবে। এক বছর সময় অতিবাহিত হয়ে গেলো, যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা আসলো যে আমরা পারছি না, আমাদের আরও সময় দিন, আমাদের আরও কিছু টাকা দিন, আমরা এটা চালিয়ে যাই। তখন পরবর্তীতে তারা খুঁজে 4টা শব্দ পেলো যে এই 4টা শব্দ কোরআনে পাকের মধ্যে এরকম আছে, ভুল তো নেই, ভুল নেই, তবে 4টা শব্দ এরকম আছে যে আরব ব্যাকরণের সাথে যায় না। এক হচ্ছে হুজুয়া, এক হচ্ছে শাইউন কুব্বারুন, এক হচ্ছে ওজাব। এই শব্দগুলো কোরআনে আরবির যে ব্যাকরণ আছে সেই ব্যাকরণ অনুযায়ী কোরআনে আসেনি, নাজিল হয়নি। তখন তারা বললো যে এত একটা নির্ধারণ করা উচিত যে আসলে কি হয়নি কিনা। তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ যে ব্যক্তি, তাদের মধ্যে সবচেয়ে পণ্ডিত যে রাখত আরবি ব্যাকরণে আরবি ভাষায়, তাকে খুঁজে বের করা হলো। তখন এক জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন, সেখানে আলোচনা হলো। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে এরকম কিছু কাজ করলেন, তখন সে ব্যক্তি প্রথম যে শব্দগুলো বের করেছিল সেই শব্দগুলোই ছিল কোরআনের 4টি শব্দ। আতাত্তাখিদুনি হুজুয়া, আপনি কি আমাকে হাসি ঠাট্টার খোরাক বানাতে চান? তো হুজুয়া শব্দটি ওই ব্যক্তি যাকে তারা নিজেদের
পণ্ডিত
হিসাবে নিযুক্ত করেছে, সেই ব্যক্তি বলল যে আতাত্তাখিদুনি হুজুয়া ইন্নি শাইখুন কুব্বারুন। কুব্বার শব্দ, তারা বলে যে কুব্বার শব্দ হয় না, সেই ব্যক্তি বলতেছে আমি তো অনেক বড় বৃদ্ধ একজন মানুষ, আমার সাথে এরকম আচরণ হয় না। তারপরে বলল যে আপনার যে এই কাজটি আপনি আমার সাথে করেছেন শাইউন ওজাব, এটা আশ্চর্যজনক কাজ। তো কোরআন এরকম একটি গ্রন্থ যার মধ্যে 1400 বছর আগেও কেউ কোনো খুদ বের করতে পারেনি, এখন পর্যন্ত হাজার হাজার মানুষ যারা খুদ বের করার জন্য এটাকে অধ্যয়ন শুরু করলো যে কোরআনে কোনো ভুল ছিল কিনা বা আছে কিনা, তারা মুসলমান হয়েছে, ইতিহাস এখনো সাক্ষী এখন পর্যন্ত হচ্ছে, যারাই কোরআনে হাত দিয়েছে এই নিয়তে যে এর মধ্যে আমি ভুল বের করব। তখন তারা সেটা থেকে আরো শিক্ষা নিয়েছে যে কোরআন হচ্ছে প্রকৃত সত্য। যখন ফেরাউন এর ঘটনা নিয়ে রিসার্চ করা শুরু হলো যে এই ব্যাপারে ঘটনা কি আছে কোরআনে, তখন কোরআন দেখলো, কোরআন কখন নাজিল হয়েছে, ফেরাউনের ঘটনা কখন, তখন মুসলমান হয়ে গেল। যখন এক ব্যক্তি যে আমি কোরআনের বিরুদ্ধে লিখব, কোরআনের বিরুদ্ধে লিখার জন্য কোরআন সম্পর্কে জানতে হবে, যখন সে এই নিয়তে কোরআন পড়া শুরু করলো, পরবর্তীতে সে মুসলমান হয়ে গেল। তো কোরআন হচ্ছে সে
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাজাল আল্লাহ তাআলার পানা কষ্ট দেওয়ার জন্য, শহীদ করার জন্য। যখন কোরআনের প্রেমে পড়ে গেল, উল্টা সে মুসলমান হয়ে গেল না?
আচ্ছা, এই ব্যাপারে যদি আমি বলতে চাই যে জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন যে যখন বদরের যুদ্ধ হয় তখন অমুসলিমরা তো বন্দী হলো সাহাবায়ে কেরামের হাতে, তো তিনি বলেন যে আমি তাদেরকে ছাড়ানোর জন্য আমি আসলাম।
জি,
তো এসে সেখানে কথা হচ্ছে একে অন্যের সাথে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন।
আচ্ছা,
যে তেলাওয়াত কি ছিল? সূরা তুরের ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', যে নিশ্চয় আপনার রবের যে আযাব শাস্তি অবিসম্ভাবী, অবশ্যই অবশ্যই এটা হবে
হবে,
যে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', আর এই যে আযাব, এই যে শাস্তি, এটা কেউ দূরীভূত করতে পারবে না, দূরীভূত করার মতো কারো শক্তি নেই। যখন জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনলেন, এর যে প্রভাব, কোরআনের যে একটা প্রভাব রয়েছে, এর যে পাওয়ার রয়েছে, যে কোরআনকে নূর বলা হয়েছে, যখন এটা মানুষের ভিতরে প্রবাস করে, সেটা কানে হোক বা সে দেখে হোক, যখন এটা ভিতরে প্রবাস করে একটা প্রভাব বিস্তার হয়। তিনি বলেন যখন এই আয়াত আমি শুনলাম, আমার মনে হচ্ছে এখনই হয়তো আমার রব আমাকে পাকড়াও করবে, এখনই হয়তো আমি আযাবের মধ্যে লিপ্ত হয়ে যাবো, আমি তৎক্ষণাৎ এর থেকে মুক্ত, কুফরের থেকে তওবা করে আমি ঈমান নিয়ে আসি। এটা হচ্ছে কোরআনের পাওয়ার, এটা হচ্ছে কোরআন আমাদের।
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা
যত বড় গুনাহগার হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, তার সামনে যদি আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন, বা এ পর্যন্ত হাজারো রিপোর্ট কিন্তু আছে কোনো মানুষকে জিনে ধরে, দুষ্ট জিনে মানুষের উপর আসর করে বা আসে বসে ডিস্টার্ব করে, ক্ষতি করে, তার সামনে কোরআনের পাকের তেলাওয়াত করেন, এ দূর হয়ে যায়। যত বড় গুনাহগার, পাপি, মুখের ভাষা খারাপ, মানুষকে গাল মন্দ করে, কোরআনের পাকের তেলাওয়াত এর মস্তিষ্ককে পরিবর্তন করে দেয়, সফট করে দেয়। অনেক বদ মেজাজি লোক, মেজাজ খুব খারাপ, তার সামনে কোরআনের পাকের তেলাওয়াত করবেন, দেখবেন তার ওই বদ মেজাজি দূর হয়ে যায়, তার মাইন্ড সফট হয়ে যায়। এরকমেরভাবে আপনি কোরআনে পাকের যে এক রুহানিয়াত, কোরআনে পাকের যে এক ক্ষমতা, কোরআনে পাকের মধ্যে যে অলৌকিক এক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, সবচেয়ে মজার যে বিষয়টা, কোরআনের হক নিয়ে আজকে আলোচনা করছি আমরা, যে কীভাবে হক আমরা আদায় করব, আসলে কি হক আদায় করা সম্ভব আমাদের? সূরা ফাতিহা বলি বা সূরা নাস বলি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমার জন্মের পর থেকে তো আমি সূরা ফাতিহাই নামাজে পড়তে শুনতেছি, এমন কোনো আয়াত বা এমন কোনো সূরা তো আর শুনিনি কি যে নামাজগুলোতে আওয়াজ দিয়ে তেলাওয়াত করতে হয়, ওই নামাজগুলোতে সূরা ফাতিহার জায়গায় অন্য কোনো সূরা তো পড়তে শুনিনি। আচ্ছা, এরপরও কি এমন কোনো ব্যক্তি বা এমন কোনো মুসলমান আজও পর্যন্ত প্রকাশ পেয়েছে যে বলবে যে নামাজের মধ্যে শুরুতেই সূরা ফাতিহা শুনতে আর এমন কথা কিন্তু
নেই?
তার কারণ, কারণ হলো কোরআনটা হলো রুহানি এক খোরাক, আত্মার খোরাক কোরআন। যখন কোনো ব্যক্তি আগে 5000 বার শুনছে সূরা ফাতিহার তেলাওয়াত, 5000 বার শুনছে, 5001 বার যখন শুনতে শুরু করবে, তখন তাকে তার কাছে লাগবে আজকেই শুনতেছে, আজকেই শুনতে না? আপনি মাশাআল্লাহ নেত্রকোনা আপনার বাড়ি, আপনার এলাকাতেও হয়তো বা এই প্রচলনটা আছে, আমি আমার গ্রামে দেখছি কেমন প্রচলন, এক বছরের বাচ্চা বা 6 মাসের বাচ্চা বা 3 মাসের বাচ্চা নিয়ে যখন কেউ ঘর থেকে বের হয়, অন্য ঘরে যাবে বা কোনো বাড়িতে যাবে বা বেড়াতে যাবে, তো বের হওয়ার আগে ওই সন্তানের জন্য, ঘর থেকে বের হওয়ার আগে সূরা ফাতিহা পড়ে, ওই বাচ্চার উপরে ফু দেয়, দম করে, যেন বদ নজর না লাগে, দুষ্ট জিনের যেন নজর না লাগে বা কোনো বিপদ আপদ যেন না হয়, সূরা ফাতিহা বলা হয়েছে শেফা, তাই না? আচ্ছা, শুধু একবার দুইবার নয়, এই সংসারে, এই ঘরে, এই ফ্যামিলিতে যতগুলো বাচ্চা দুনিয়াতে আসছে, বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাদের সন্তান, তাদের সন্তান, সবার জন্য একই শেফার আয়াত, একই সূরা, সূরা ফাতিহা। কখনো তো কেউ বলেনি যে শেফার জন্য আজকে না সূরা ফাতিহা, না অন্যটা নেই, অন্য কোনো সূরা নেই। কেমন এক রুহানিয়াত কোরআনে পাকের মধ্যে আল্লাহ রেখেছেন, কেমন এক শক্তি কোরআনে পাকের মধ্যে রেখেছেন, যতবার আয়াতুল কুরসি দেখেন, এটার কি ফজিলতের কথা! আর মানুষ কতভাবে এটার উপর আমল করছে, তাই না? কতভাবে আমল করছে, যেখানে প্রয়োজন মনে করে সেখানে আয়াতুল কুরসি পড়ছে। তো এই জন্য বলা কি কোরআনে পাকের যে হক রয়েছে,
যে আমি প্রথম যেটাই বলছিলাম যে প্রথম হক হচ্ছে ঈমান নিয়ে আসা,
ঈমান নিয়ে আসা,
এর মধ্যে সন্দেহ কোনো অবকাশ নেই। এখন এই কোরআনে পাক নাজিল হওয়ার পর থেকে এখন পর্যন্ত এরকম কিছু হয়নি বা কোরআনের ক্ষেত্রে এরকম কেউ প্রমাণ করতে পারেনি যে আপনি সন্দেহ করবেন, সুতরাং আপনার পক্ষে তো সম্ভবই না। বড় বড় যারা ছিল পণ্ডিত যারা ছিল তারাও ব্যর্থ হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে যে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব লা রাইব ফিহি, চোখ বন্ধ করে এর মধ্যে আমাদের সরিষা দানা পরিমাণের সন্দেহ না হয়, এটা আমাদেরকে এইভাবে ইমান নিয়ে আসতে হবে। আর এক হচ্ছে কোরআনের উপর বিশ্বাস, এবং যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক,
জি
এখানে দুইটি অংশ, একটা হচ্ছে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল করেছেন সেটা হচ্ছে আল কোরআন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সকল কিতাব নাজিল হয়েছে সেগুলোর বিভিন্ন নাম রয়েছে। তো কিতাব কিতাবুল্লাহ কোরআনের উপর ইমান আনা এবং অন্য অন্যগুলোর ইমান আনার ক্ষেত্রে উলামাগণ একটু পার্থক্য করেছেন। একটু পার্থক্য হচ্ছে কোরআনের উপর ইমান আনার ক্ষেত্রে সুরা ফাতেহার যে আলহামদুলিল্লাহ সুরা আলিফ থেকে সুরা নাসির সিন, এখানে যতগুলো অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরের উপর আমাদের ইমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এর মধ্যে যা আছে এর মধ্যে কোন রকমের কোনো কিছু
ভুল নেই,
ভুল নেই,
সন্দেহ নেই,
সন্দেহ নেই,
রাইট, অযৌক্তিক নেই। আল্লাহ যা দিয়েছেন সব যৌক্তিক দিয়েছেন, সব গ্রান্টেড দিয়েছেন, সব ভালো দিয়েছেন, তাই না?
সব, জি
জি।
আর বাকি যেগুলোর মধ্যে আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা হক, তার উপর আমাদের বিশ্বাস আছে। কিন্তু বর্তমানে যে সকল তাওরাত ইনজিল যেগুলো তো রয়েছে, যে এই বিশ্বাস সেইগুলোর ক্ষেত্রে এটাই আল্লাহ তাআলা যেগুলো নাজিল করেছেন সেটার উপর আমরা বিশ্বাস রাখি, এর মধ্যে যে মন গড়া যা তৈরি হয়েছে সেগুলোর ক্ষেত্রে এরকমটা নয়, কারণ সেগুলোর উপর পরিবর্তন এসেছে, পরিবর্তন হয়েছে। তো এই জন্য উলামায়ে কেরামগণ এই দুইটা ক্যাটাগরি করেছেন, কোরআনের ক্ষেত্রে এবং কোরআন ব্যতীত অন্যান্য আসমানি গ্রন্থের ক্ষেত্রে। এটা হচ্ছে ইমানের বিষয়, যে কোরআনের উপর আমাদের ইমান রাখতে হবে, এটা হচ্ছে কোরআনের প্রথম হক।
জি জি জি, ইনশাআল্লাহ শুনবো আপনার থেকে আরও অনুষ্ঠানে। আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করতে চাই, শুনবো একটি নাতে রসুল, এরপরে দর্শক আপনাদের কল আছে, কলগুলো নেওয়ার চেষ্টা করব। আজকের আরও কিছু বিস্তারিত আলোচনা শুনবো কোরআনে পাকের হক সমূহ নিয়ে ইনশাআল্লাহ তাআলা। যে আমাদের একটি নাত শুনিয়ে দিন।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ইনশা আল্লাহ হবে মোদের পার তরি, ইনশা আল্লাহ হবে মোদের পার তরি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর ওমর ওসমান আলী, আবু বকর ওমর ওসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবী হাসান হুসেন ফাতিমা আলী, প্রিয় নবী হাসান হুসেন ফাতিমা আলী, পাক পঞ্জতন কে মোরা ভালোবাসি, পাক পঞ্জতন কে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
আল্লাহ পাক কবুল করে নিক, চমৎকার এক কালাম আমরা শুনলাম। সবসময় যেন অবসর সময় কমপক্ষে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পারি, শুনি অথবা কালাম শুনি, কেননা সময় যখন আপনি অপচয় করবেন বা এই সময়কে আপনি কাজে লাগাবেন না, তখন সময় কিন্তু আপনাকে বেহুদা কাজে লাগিয়ে দেবে, অর্থাৎ যে কাজ আপনার প্রয়োজন নেই ওই কাজে আপনাকে লাগিয়ে দেবে। এই জন্য সময় থাকতে আপনি এই সময়কে কাজে লাগান। এই সময়ের মধ্যে আপনি নাচ শুনতে পারেন, কোরআন পাকের তেলাওয়াত শুনতে পারেন, করতে পারেন, জিকির করতে পারেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কয়েকটা কল নেই, এরপরে ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফিরবো। কল শুনিয়ে দিন।
মোহাম্মদ আলমগীর হোসেন, আপনাদের অনুষ্ঠান শুনতেছি, খুব ভালো লাগতেছে, সব সময় দেখি।
মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক, এভাবে করে সবসময় আমাদের সাথে থাকবেন, ফিডব্যাকও দিবেন, ভালো লাগার কথাগুলো আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
নূর মোহাম্মদ বরিশাল জেলা মাদারগঞ্জের শুনতেছি, শুনিয়া খুব ভালো লাগতেছে।
আল্লাহ পাক কবুল করে নিক, সবসময় এভাবে আমাদের সাথে থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ আলমাস আলী, আমি মাদানিসের দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, আমার মেয়ে আমার ছেলে আপনাদের সবাই দেখি, আমার পরিবার সহ অনেক ভালো লাগছে।
মাশাআল্লাহ, যেভাবে করে আপনার পরিবার মাদানি চ্যানেল দেখছে বা আপনারা দেখছেন, ভালো লাগছে বা কিছু শেখার আছে বা শিখছেন, আপনি কি চান না কি আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যারা ভোগান্তির মধ্যে আছে, কারা ভোগান্তির মধ্যে আছে, কেউ বা নিজের মেয়ে নিয়ে, কেউ বা নিজের ছেলে নিয়ে, কেউ বা নিজের পরিবার নিয়ে, কেউ বা হারাম উপার্জন করছে, কেউ বা সুদ ঘুষে লেনদেন করছে, আপনি কি চান না যে আমার এই আত্মীয়র পরিবারটা বা তারা ভালো হয়ে যাক বা সংশোধন হয়ে যাক? আমি আপনাকে বলবো, সকল দর্শককে বলবো, আপনি নেকির দাওয়াতের মাধ্যমে সবার ঘরে ঘরে মাদানী চ্যানেল প্রচার প্রসার করুন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারকতালা যে বিমারিগুলো, যে অসুস্থতা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে বিভিন্ন গুনাহের, আল্লাহ চাই মাদানী চ্যানেলের এই নেকির দাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ তাবারকতালা ওই সকল কাজগুলো, গুনাহগুলো দূর হয়ে যাবে এবং ঘরের মধ্যে শান্তি, সুন্নাত এগুলো বজায় থাকবে ইনশাআল্লাহ তাবারকতালা। চমৎকার কিছু দর্শকের কল শুনলাম এবং নিজেদের অভিমতগুলো আমাদের সাথে শেয়ার করলেন। দর্শক কালামও আবার আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। যে আলোচনা আজকে আমরা করছি, কোরআনে পাকের হক সমূহ, চমৎকার কিছু কথা আব্দুল মুতালিব ভাই আমাদের সাথে শেয়ার করলেন কোরআনে পাকের হক। কোরআনে পাকের হক সমূহ যদি বলি যে কিভাবে আদায় হয়, কিভাবে আদায় হয়, আপনি এক একজন হাফিজে কোরআনের কথা যখন আলোচনা শুনবেন, এক একজন কারি সাহেবের কোরআনে পাকের তেলাওয়াতের আলোচনা যখন শুনবেন, কোরআনের মহাব্বতকারীদের আলোচনা যখন শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, তারা কোরআনের হক কীভাবে আদায় করার চেষ্টা করছে, কীভাবে আদায় করার চেষ্টা করছে। কারো ব্যাপারে আসে যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে পাকের তেলাওয়াত করছেন, পুরা খতম করেছেন। ইমামে আজমের জীবনী দেখি আমরা, তিনি পুরো রমজান মাসে বলা হয় প্রায় 60-61 বার কোরআনে পাকের খতম করতেন, দিনে এক খতম, রাতে এক খতম এবং তারাবিতে তারাবিতে এক খতম, তো 61 খতম রমজানে করতেন। এখন দেখেন তাদের কোরআনের হক আদায় করার চিন্তাভাবনা কেমন ছিল। আচ্ছা, কোরআন নাজিল কেন হয়েছে? পড়ার জন্য,
জি,
অধ্যয়ন করার জন্য, তাই না? এটা পড়লেই তো কোরআনের হকটা আদায় হবে। আচ্ছা, হক আরও কীভাবে আদায় হবে? কোরআন পড়তেও হবে, কোরআন মানতেও হবে, কোরআন পড়তেও হবে, কোরআন বুঝতেও হবে, এভাবেই তো কোরআনের হক আদায় হবে। ঘরে মা আছে, বাবা আছে, হক কীভাবে আদায় করছি? বাবার কাপড় চোপড় লাগবে তাও দেখতে হচ্ছে, বাবার খাবার লাগবে তাও দেখতে হচ্ছে, বাবার বিছানা লাগবে তাও দেখতে হচ্ছে, বাবার গরম কাপড় লাগবে তাও দেখতে হচ্ছে, বাবার গরম পানি লাগবে তাও দেখতে হচ্ছে, বাবার জন্য ওষুধ লাগবে তাও দেখতে হচ্ছে, বাবার ফল ফ্রুট লাগবে তাও দেখতে হচ্ছে। হক শুধু এটাই নয় ঘরের কোণে ফালায় রাখলাম, এটার নাম তো হক নয়। কোরআন ঘরে আছে, আলমারির উপর রাখা আছে, এক বছর হয়ে গেছে, গিলাফুর উপর ময়লা জমে গেছে, ঘরে রাখার নাম যদি হক হতো, তবে বাবা মার হক কীভাবে আদায় করছি আমরা? প্রত্যেকটা বিষয় কিন্তু বাবার মায়ের শুনছি আমরা। ঠিক কোরআনের হক তো এটাই, কোরআনে পাককে ঘরে রাখা, কোরআনে পাককে স্পর্শ করা, কোরআনে পাককে তেলাওয়াত করা, কোরআনকে বোঝা, কোরআন মোতাবেক আমল করা, এটার নাম।
যে কথাগুলো বলেছেন, কোরআনের হক যে ক্যাটাগরাইজ করা হয়েছে, বললাম না পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম হচ্ছে ঈমান নিয়ে আসা, দ্বিতীয়ত কথা হচ্ছে যে কোরআনকে ভালোবাসা, শ্রদ্ধা করা, সম্মান করা, তৃতীয়ত বলা হচ্ছে যে এর উপর আমল করা,
আমল করা,
চতুর্থত বলা হচ্ছে যে কোরআনকে বোঝা,
জি,
এবং এটাকে প্রচার করা। তো এইভাবে পাঁচটা কোরআনের হক বলা হয়েছে, পাঁচটি হক বলা হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টা, কোরআনকে ভালোবাসা এবং কোরআনকে শ্রদ্ধা করা, সেই বিষয়ে যদি আমরা জানতে চাই যে কোরআনকে ভালোবাসা এবং শ্রদ্ধার নাম যেটা হচ্ছে, সেটা হচ্ছে এটাকে প্রতিদিন হলে একবার স্পর্শ করা, একবার দেখা এবং কিছু পৃষ্ঠা হলেও পড়া, অধ্যয়ন করা, এর সাথে একটা সম্পর্ক তৈরি করা। আপনি যে বিষয়টা বলছিলেন যে কিয়ামতের ময়দানে যে কোরআনের পাঠকারী, তেলাওয়াতকারী সে উঠবে, যখন সে উঠবে তৎক্ষণাৎ আল্লাহ তাআলার কাছে কোরআন সুপারিশ করা শুরু করবে, হে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরিধান করা।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তার গায়ে পোশাক নেই, কারণ আমরা জানি কিয়ামতের ময়দানে কি হবে, প্রথমেই বলবে যে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরাও,
সুবহানাল্লাহ,
কোরআন বলবে, দ্বিতীয়ত বলবে তার মাঝে আরো তুমি সৌন্দর্য বৃদ্ধি করো, তখন আল্লাহ তাআলা তাকে মুকুট পরাবেন,
সুবহানাল্লাহ,
পরবর্তীতে বলবে যে তার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও,
আল্লাহু আকবার,
বিনা কাপড়ে উঠেছে, পোশাকের আবদার,
জি,
তারপরে হচ্ছে সৌন্দর্য আরো বাড়াও, তারপরে হচ্ছে তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তখন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবে, তখন তাকে বলবে যে কোরআন তেলাওয়াত করতে থাকবে এবং জান্নাতের এক একটি মর্যাদা বৃদ্ধি করতে থাকবে, স্তর অতিক্রম করতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, স্তর অতিক্রম করতে থাকবে, আর প্রত্যেক তেলাওয়াতের প্রত্যেকটি আয়াতের বদলতে একটি একটি করে নিয়ামত বৃদ্ধি হতে থাকবে। যেহেতু কোরআনের পক্ষ থেকে তার সুপারিশ, কোরআনের ব্যাপারে যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে যে হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত নামাজের মধ্যে পড়বে প্রত্যেকটি হরফের বিনিময়ে 100টি নেকি পাবে নামাজের মধ্যে।
সুবহানাল্লাহ।
যে ব্যক্তি নামাজের মধ্যে বসে তিলাওয়াত করবে নফল নামাজে, তার জন্য প্রতিটি হরফের বিনিময়ে 50 নেকি।
সুবহানাল্লাহ।
যে নামাজের বাইরে অজু সহকারে তিলাওয়াত করবে তার জন্য রয়েছে 25 নেকি। আর যে অজুবিহীন, যার অজু নেই কিন্তু পবিত্র, শরীর পবিত্র,
অজু নেই
কিন্তু তিলাওয়াত করছে, সেও 10 নেকি করে পাবে প্রতিটি হরফের। এ হচ্ছে কোরআনের মর্যাদা, কোরআনের মাকাম। আমরা দ্বিতীয়ত যে শ্রদ্ধা এবং ভালোবাসা, সেই বিষয়ে যদি জানি কোরআনকে শ্রদ্ধা কীরকম করা উচিত, কোরআনের প্রতি ভালোবাসা কীরকম রাখা উচিত, যে আমরা জানি সুলতান গাজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহ তিনি বাদশাহ ছিলেন। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহ এক জায়গায় গেলেন এবং সেখানে থাকে এমন একটি ঘরে থাকতে দেওয়া হলো যে ঘরে যেদিকে তিনি পা দিবেন সেদিকে হচ্ছিল তাক ছিল, আলমারি ছিল,
আলমারি
কিতাবাদি সেদিকে রাখা ছিল। তো সেইখানে একটি কোরআনও ছিল। যখন তিনি শুতে গেলেন তখন দেখলেন যে সেই আলমারির মধ্যে, তাকের মধ্যে একটি কোরআন রয়েছে। তখন তিনি বললেন আমি ওইদিকে পা দিয়ে শুব। তখন তিনি প্রথমে ভাবলেন যে আমি এই কোরআনটা বাইরে বের করে দিই, আলমারি থেকে বা তাক থেকে বের করে বাইরে করে দিই। পরবর্তী ভাবলেন যে আমি থাকার জন্য, নিজের আরামের জন্য কোরআনকে বাইরে বের করে দেব। তখন তিনি এভাবেই বসে রইলেন, এভাবে বসে রইলেন, সারা রাত এভাবে অতিবাহিত করে দিলেন,
আল্লাহ
পা প্রসারিত করেননি। তো তিনি যখন ইন্তিকাল করলেন, ইন্তিকালের পর জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন, তখন তিনি এই ঘটনাটি উল্লেখ করেন যে আমি একদিন এরকম কোরআনের সাথে উত্তম ব্যবহার করার কারণে, শ্রদ্ধা করার কারণে, কোরআনের প্রতি আমার যে ভালোবাসা ছিল এই ভালোবাসার কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসার কারণ।
আবার কোরআন কিছু একটা নমুনা আউলিয়া কেরাম,
আবার কোরআনের প্রতি যারা বিরুদ্ধাচরণ করে, কোরআনের প্রতি হিংসাত্মকমূলক ক্ষুদ্র মনোভাব দেখায়, তাদের ব্যাপারে এসেছে ইতিহাসের পাতায়, তাদের ঘটনাও এসেছে। যেমন ওয়ালিদ বিন ইয়াজিদ, উমাইয়া খলিফা একজন ছিল, ওয়ালিদ বিন ইয়াজিদ, সে কোরআন এর আয়াত পড়ত, কোরআন তেলাওয়াত করত এবং সে থেকে সে কুলক্ষণ বের করার চেষ্টা করত,
খারাপ দিকগুলো খুঁজতো,
খারাপ দিকগুলো বা কুলক্ষণ কি রয়েছে যে এখন আমি তেলাওয়াত করছি এর থেকে কুলক্ষণ বের করার তার একটা মনোভাব ছিল। তো একদিন তেলাওয়াত করলো এবং তেলাওয়াত করতে করতে এই আয়াত উপনীত হলো ওয়াখাবা কুল্লু জাব্বারিন আনিদ, যে আয়াতের অর্থ হলো যে প্রত্যেক সীমা লঙ্ঘনকারী এবং হটকারী তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। এখন সে তো জানতো সে সীমা লঙ্ঘনকারী হটকারী, সে হচ্ছে আল্লাহ তাআলার যে আদেশগুলো রয়েছে অমান্যকারী, সে তো জানতো। যখন দেখলো যে কোরআন এটা বলছে, তো কোরআনের প্রতি সে রাগ দেখানো শুরু করলো,
যে
কোরআন এটা বলছে, আমাকে বলতেছে কোরআন এটা। তখন সে, এই যে বললাম যে সে কুলক্ষণ নেওয়ার চেষ্টা করতো কোরআন থেকে, সে কোরআনকে শহীদ করে দিল, ছিঁড়ে ফেললো। আর সে কোরআনকে সম্বোধন করে এভাবে বলছিল যে কিয়ামতের ময়দানে যখন তোমাকে উঠানো হবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে আমার ব্যাপারে নালিশ দিও যে ওয়ালিদ বিন ইয়াজিদ আমার সাথে এরূপ আচরণ করেছে।
আহা,
তো এইরকম আচরণ যখন কোরআনের সাথে করলো, তখন কিছুদিন যেতে না যেতে তার চাচাতো ভাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং সে লোক দিয়ে ঘোষণা করলো যে আমি 100,000 দিরহাম দিব যে ওয়ালিদ বিন ইয়াজিদের মাথা যে আমাকে এনে দিবে। যেরকম ঘোষণা করলো এরকমই হলো। কিছুদিন পরই তাকে হত্যা করা হলো, তার মাথা কেটে এই তার চাচাতো ভাইকে দেওয়া হলো, সেটা তার মহলেই কিছুদিন ঝুলিয়ে রাখা হলো, অতঃপর গাছে লটকিয়ে দেওয়া হলো তার মাথা। তো এটা হচ্ছে কোরআনের সাথে যারা এরকম আচরণ, বেয়াদবি যারা করে, তো কোরআনের প্রতি ভালোবাসা যারা করে
তাদের সম্মান রয়েছে,
সম্মান রয়েছে। সেও রাজা ছিল, যে সুলতান মাহমুদ গাজনবী সেও সুলতান ছিল আর ওয়ালিদ বিন ইয়াজিদ সেও সুলতান ছিল, কিন্তু একজন ভালোবাসা দেখিয়েছে, তার পরিণতি সে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পেয়েছে, আরেকজন কোরআনের সাথে হটকারিতা করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, সে দুনিয়াতে শাস্তি পেয়েছে। তো কোরআনের প্রতি ভালোবাসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যদি দেখি যে বাহিরে কোন একজন তেলাওয়াত করছেন খুবই চমৎকারভাবে, খুবই সুন্দরভাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলা হলো ইয়া রাসূলুল্লাহ বাইরে একজন খুবই চমৎকার ভাবে সুন্দর ভাবে তেলাওয়াত করছে। যখনই বলা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে বাইরে এলেন এবং মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। মনোযোগ সহকারে যখন তেলাওয়াত করতে লাগলো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এ হচ্ছে আবু হুজাইফার গোলাম সালিম, যে তার তেলাওয়াত এরকম, সুতরাং তোমরা তার মতো তেলাওয়াত করো। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তার
তেলাওয়াতটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পছন্দ
হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারজন সাহাবীর কাছ থেকে মূলত কোরআন তেলাওয়াত শিখার জন্য বলেছেন যে তোমরা কোরআন তেলাওয়াত এই চারজন সাহাবীর কাছ থেকে
শিখো,
তাদের তেলাওয়াত কিরকম ছিল। এক নম্বরে তো হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআযযু বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হচ্ছে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা।
এই চারজন ছিলেন তারা
কারি ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাঝে মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এরকম এসেছে যে একদিন বলেছেন যে তুমি আমাকে কোরআন শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে প্রকম্পিত, আপনার উপর কোরআন নাজিল হয়েছে
আর আমি আপনাকে শোনাবো,
আর আমি আপনাকে কোরআন শোনাবো, আপনার থেকে তো আমি কোরআন শিখেছি। আর এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফখর করে বলতেন, গর্ব করে বলতেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 70টি সূরা মুখস্থ করেছি।
সুবহানাল্লাহ,
বারবার উনি বলতেন,
বারবার বলতেন।
আর তিনি বলেন যে আমার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম তেলাওয়াত
শুনতে চাচ্ছেন, তো তিনি বললেন তোমাকে বলেছে তুমি শোনাও, তো শুনতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে যে উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা একদিন একটা কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসছিলেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেলাওয়াত করছিলেন। যখন তেলাওয়াত করছিলেন আর পাশ দিয়ে যাচ্ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দাঁড়িয়ে গেলেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তার কোরআন দাঁড়িয়ে শুনছেন, কোরআন শুনছেন? তো বললেন হ্যাঁ আমি তার কোরআন শুনছি। কিছুক্ষণ কোরআন শোনার পর বললেন এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে বলছেন যে হে বান্দা এখন তুমি আল্লাহ তাআলার কাছে চাও, যা চাইবে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন।
কোন লেভেলের তেলাওয়াত ছিল, সুবহানাল্লাহ
ছিল। তো যখন এই ঘটনা শুনলেন তো পরবর্তী খোঁজ নিয়ে দেখলেন এটা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির যে তোমার ব্যাপারে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বলেছে, এমনকি এও বলেছে যে যেভাবে কোরআন নাজিল হয়েছে সেভাবে যদি তোমরা কোরআন তেলাওয়াত করতে চাও, তেলাওয়াত শুনতে চাও, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তেলাওয়াত করছে এই ব্যক্তি যেভাবে করছে সেভাবে করো।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যখন এই দুইটা বিষয় শুনলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খবর দিতে গেলেন যে আপনার ব্যাপারে তো এভাবে বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সংবাদ আপনার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কখনো কোনো কাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
তাআলা
আগে যেতে পারিনি, এই কাজে তিনি আমার আগে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শোনা, কোরআন তার উপর নাজিল হয়েছে, তিনি সাহেবে কোরআন বলা চলে, তিনি কোরআন তেলাওয়াত শুনতেন সাহাবায়ে কেরাম,
সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত, তাদের তেলাওয়াতের মধ্যে মাধুর্য কেমন ছিল, রুহানিয়াত কেমন ছিল, পাওয়ার কেমন ছিল, কোরআনের প্রতি কোরআনের যে হক, যেটা আলোচনা আমাদের টপিক, সেই হকটা তারা কতটুকু আদায় করছে। সাহিবে কোরআন খুদ তেলাওয়াত শুনতে চাইতেন সাহাবায়ে কেরামের কাছে, তো ওই সাহাবায়ে কেরাম কোরআনের হকটা কীভাবে আদায় করতেন। আজ আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি, তো কোথায় জের, কোথায় জবর, কোথায় পেশ, কোথায় ওয়াজিব গুন্না, কোথায় কি চলে গেছে, বাস কোরআনে পাকের একজন একজন ব্যক্তিকে প্রায় সময় দেখা হয় আব্দুল মুত্তালিব ভাই, আফসোসের বিষয়, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে, যেহেতু প্রতিদিন সকালবেলায় আল্লাহ তালার দয়ায় ফয়জানে মদিনাতে আসার সুযোগ হয়, তো দেখি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে কোরআনে পাকের তেলাওয়াত আওয়াজ দিয়ে জোরে জোরে, জানি না তার উদ্দেশ্য কি, জানি না তার উদ্দেশ্য কি, একদিকে হক আদায় করা, একদিকে সঠিকভাবে কোরআনে পাকের তেলাওয়াত করা, কোনোটাই তার থেকে হচ্ছে না। ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে তেলাওয়াত কোরআনে পাকের তেলাওয়াত করছে। সাহাবায়ে কেরামের হক আদায়ের ব্যাপারে কেমন ছিল, যে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বললেন যে যেভাবে কোরআন নাজিল হয়েছে সেভাবেই তারা হক আদায় করছে। তো আমাদের হকগুলো আদায় করা, আমরা হাফিজে কোরআন হই বা কারি হই, মানুষের সামনে তেলাওয়াত করি অথবা একাকি তেলাওয়াত করি, একটু আমাকে চেক করা দরকার যে আমি কীভাবে আজকাল দাওয়াত ইসলামী পেয়েছি বিদে আল্লাহ তালা অনেক বড় দয়া, খতম তারাবির ব্যাপারে তো দাওয়াত ইসলামী অনেক সতর্ক করছে আমাদেরকে, তাই না, যে কিভাবে আমাদেরকে খতম তারাবিতে কোরআনে পাকের তেলাওয়াত করতে হবে। আর বিভিন্ন জায়গাতে আমরাও খতম তারাবি পড়ি, তাদের তেলোয়াতের স্টাইল দেখি, তো দাওয়াত ইসলামী যে সবক দিয়ে থাকেন আমাদেরকে এটা নেওয়া দরকার। কমপক্ষে মুসল্লি যারা পিছনে দাঁড়িয়েছে তারা যেন কমপক্ষে বুঝে, তাই না, বুঝতে যেন পারে কোন শব্দটা কোন হরফটা উচ্চারণ করছে হাফিজ সাহেব, নাম্বার এক। নাম্বার দুই, যারা কারি সাহেব আছে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন সুন্দর করে কোরআন পড়ার, তেলাওয়াত করার। আমরা মানুষকে যখন শুনাই তখন তো সর্বোচ্চ চেষ্টাটা করি, এমনটাই না? যখন মানুষকে তেলাওয়াত শোনাই, কোথাও কোনো প্রোগ্রামে যাই, কারি সাহেবরা কী করে, তার সর্বোচ্চটা বিলীন করে দিয়ে কনে পাকের তেলাওয়াত করতে চাই। একাকি যখন তেলাওয়াত করি তখন আমাদের কী অবস্থা হয়, এটা একবার চিন্তা করা দরকার যে কোরআনের হক আমার দ্বারা কি জনসমুদ্রেই তেলাওয়াত হক আদায় করছি নাকি একাকিও আদায় করছি। আমরা যারা না হাফিজ না কারি, নর্মালভাবে আমি রিডিং পড়তে পারি, আমারও উচিত একবার চেক করে দেখার যে আমি লাস্ট কবে কোরআনে পাক হাতে নিয়েছি, লাস্ট কবে তেলোয়াত করছি, আজকে কি হলো আমার দ্বারা কোরআনে পাকের তেলোয়াত। এমন মানুষ পাবেন মোবাইল খুললেই কোরআনে পাক তেলোয়াত করে, এমন মানুষ পাবেন নির্জনে বসা আছে তো তেলোয়াত শুরু করে দিয়েছে, এমন মানুষ পাবেন রাতে কমপক্ষে রাতে ঘুমানোর আগে একবার হলেও তেলোয়াত সে করবে। আমি কতটুকু হক আদায় করলাম, আমার দ্বারা কতটুকু হক আদায় হলো, মজা পাবেন। কীভাবে মজা পাবেন? আপনি কখনো সূরা আলি ইমরানের এক দুইটা আয়াত পড়ছিলেন, আর তেলোয়াতের সময় পড়ার সময় এটা খুব ভালো লাগছে আপনার কাছে, কেমন ভালো লাগছে, আমি সময় পেলে আবার এই তেলো এই এই তিন চারটা আয়াত আমি আবার তেলোয়াত করব, তো ওইটাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, ওটাকে আপনি রিমার্ক করে রাখেন যেন আপনি আবার এই 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 আয়াতগুলো খুঁজে পান। এভাবে করে যখন আপনি পড়া শুরু করবেন না, ভালো লাগা শুরু করবে। যেমন দাওয়াত ইসলামের আইটি মজলিস কোরআন অ্যাপস দিয়েছে, এখানে অপশন আছে আপনার আপনার যে আয়াতগুলো পছন্দ, পছন্দ বলতে যে আয়াতটা আপনি পড়ার সময় এমন একটা তৃপ্তি এখানে পেয়েছেন কি আমি আর একবার পড়বো, ফ্রি টাইমে আর একবার পড়বো, এখন তো তেলোয়াত করছি আমাকে সামনে যেতে হবে, তো এই আয়াতগুলো আমাকে আমি আবার পড়বো, তো ওখানে আপনি ওটাকে নোট করে রাখতে পারবেন, পরবর্তীতে যখন আপনি ওই অপশনে যাবেন তো ওই আয়াতগুলো আপনাকে দেখাই দেবে, ওখানে থাকে, ওগুলো সেভ করা থাকে। তো যখন এভাবে করে আপনি কোরআনে পাকের তেলাওয়াত করবেন, কখনও কোরআনে পাকের মধ্যে মা বাবার জন্য দোয়া, কখনও কোরআনে পাকের মধ্যে নিজের আত্মার প্রতি জুলুম করছি তার দোয়া, কখনও কোরআনে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে তওবা করার দোয়া, কখনও কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত রাজির কথা আলোচনা, এই যে আয়াতগুলো যখন পড়বেন তেলোয়াত করবেন সামনে আসবে আবার আসবে আবার আসবে, তখন দেখবেন তৃপ্তি ভালোবাসা আপনার বাড়তেই থাকবে। একটি কালামের দিকে যেতে চাই শেষ মুহূর্তে ইনশাআল্লাহ তাবারকতলা, একটি কালাম আমরা শুনি অনুষ্ঠানে, এরপরে শেষ কিছু আলোচনা আজকের অনুষ্ঠানে করে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। যে আরেকটি কালাম আমাদেরকে শুনিয়ে দিন।
কিবলায় আমার দিদার দিও তোমার বড় পাপি আমি হাসরে
চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, চমৎকার একটি কালাম আবারও আমরা আজকের অনুষ্ঠানে শুনলাম। আল্লাহ পাক আমার এই নাতখা ইসলামী ভাইকে কবুল করে নিক, বরকত দান করুক, এভাবেই যেন তারা আমাদেরকে তাদের এই চমৎকার সুরে কণ্ঠে আমাদেরকে নাতের রসুল শোনাতে থাকেন এবং তাদের নাচ শুনে যেন আমাদের অন্তরে মদিনার ভালোবাসা ধীরে ধীরে বাড়তে থাকে, বাগদাদের ভালোবাসা বাড়তে থাকে, আজমিরের ভালোবাসা বাড়তে থাকে, বেরেলির ভালোবাসা যেন আমাদের অন্তরে সবসময় তারা তাদের কালাম শুনে শুনে যেন আমরা বাড়াতে পারি, আল্লাহ তাআলা কবুল করে নিক। দর্শক, আলোচনা শুনছিলাম আমরা আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের হকসমূহ, কিছু আলোচনা মোতালিব ভাই থেকে আরও শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষের দিকে যেতে হবে। কোরআনে পাকের যে বিষয়গুলো বোঝার যে বিষয়টা আছে, এখন সূরা ফাতিহা হাজারবার পাঠ করেছি, কিন্তু এর মধ্যে আছে কি? হ্যাঁ, একটা বিষয় না, এর মধ্যে আছে কি? আল্লাহ কি ইরশাদ করছেন এই আয়াতে পাকের মধ্যে, এই সুরার মধ্যে? বোঝার কিন্তু একটা বিষয় আছে। যখন কোনো ব্যক্তি বুঝতে পারে মুতালিব ভাই, তখন কিন্তু ওই ব্যক্তি পড়তেও ভাল লাগে। যারা মুফাসসিরগণ আছে, প্রায় সময় কোরআনে পাকের তেলাওয়াত করে চোখ থেকে পানি ঝরতেছে। কেন? সে বুঝতেছে এর মধ্যে আল্লাহ কি ইরশাদ করছেন। আজাবের আয়াতগুলো আসলে তখন দেখবেন অনেক মানুষ কান্না করতেছে। কারা কান্না করে? যারা বুঝে যে এই আয়াতের মধ্যে আজাবের কথা ইরশাদ করা হয়েছে। তো বোঝার ব্যাপারে যদি কিছু বলতেন, কোরআনে পাক বোঝা আমল করা,
আপনি এর আগে যে বিষয়টা বলেছেন যে কোরআন তেলাওয়াত করার বিষয়ে, সংক্ষিপ্তভাবে বলবো সে বিষয়ে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এমন অসংখ্য তেলাওয়াতকারী রয়েছে যাদের তেলাওয়াতের ব্যাপারে কোরআন নিজে অভিশাপ করে। তেলাওয়াত তো করছে কিন্তু কোরআন নিজে অভিশাপ করে। তো সেই বিষয়টা আমাদের চেক করে নেওয়া উচিত যে আসলে আমি কোন তেলাওয়াতকারীর মধ্যে রয়েছে। এক তো হচ্ছে নিয়তের সংশোধনের বিষয়টা রয়েছে, আরেক হচ্ছে তেলাওয়াতের পরিশুদ্ধতার বিষয় রয়েছে। তো সেই বিষয়টার প্রতি আমরা লক্ষ্য রাখবো। আর কোরআন তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে আছে, তেলাওয়াতের একটা যে দুই ভাই ছিল, একজন ছিল আলী বিন সালেহ আর একজন ছিল হাসান বিন সালেহ, তারা দুই ভাই ছিল আর তার মা ছিল। তারা তিনজনে মিলে প্রতিদিন এক খতম করতেন।
আল্লাহ!
তিনজনে মিলে, প্রথমত তার মা ইন্তিকাল করলেন, তো তার মা ইন্তিকালের এখন জায়গা এখন দুই ভাগ হয়ে গেছে কোরআন, পনেরো পারা করে দুই ভাই পরবর্তীতে কোরআন খতম করতেন। পরবর্তীতে তাদের যে বড় ভাই ছিল আলী বিন সালেহ, তিনি ইন্তেকাল করে যান,
এখন এক ভাই,
এক ভাই পারা। পরবর্তীতে তিনি প্রতিদিন এক খতম করেন।
সুবহানাল্লাহ!
এটা হচ্ছে ওই পরিবারের অবস্থা। আলী ইবনে সালেহ রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেন, তো তার ঘরে শুধুমাত্র একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি নামাজ পড়ছিলেন। আর আলী ইবনে সালেহ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের যে অন্তিম মুহূর্তে তিনি পানির কথা বলছিলেন, যে ওই ব্যক্তি নামাজ শেষ করতে করতে তিনি এমন অবস্থায় যে পরিতৃপ্ত হয়ে গেছেন পানি, তো বললেন যে আপনি পানি চাচ্ছিলেন, বলে আমি পানি পান করে নিয়েছি। বলে পানি কে পান করেছে? আল্লাহ তালার পক্ষ থেকে আমার পানি পান করা হয়েছে। আর আল্লাহ তালা এও বলেছে যে সালেহীন আম্বিয়া কেরাম সিদ্দিকীন যারা রয়েছে,
জি,
তাদের মধ্যে তোমাদের এই ফ্যামিলিটা,
সুবহানাল্লাহ,
তিনজন তোমরা রয়েছে, তাদের মধ্যে তোমাদেরকে আমি সামিল করি,
মা এবং দুই ভাই,
দুই ভাই,
সুবহানাল্লাহ।
তাদের ফ্যামিলিটা কিরকম ছিল? তিনজনে মিলে কোরআন তেলাওয়াত করা, ফ্যামিলির পরিবেশ ওইরকম হওয়া উচিত। তো আল্লাহ তালা আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় যে আপনি এখন বললেন যে কোরআন বোঝা সম্পর্কে, এখন কোরআন বোঝা সম্পর্কে বোঝার ব্যাপারে হয়তো প্রতিনিয়তই আমরা কম বেশি আলোচনা করি। আজ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আসলে আমরা অনেক সময় অনেক আলেমদেরও আলোচনা শুনি, যারা হয়তো জাস্ট বলার জন্যই বলে, কিন্তু বোঝা কোরআন আসলে কি বলেছে? কোরআন তো বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কোরআন তো বলেছে মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কোরআন তো বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোরআন এগুলো বলেছে। এখন অনেককে বলতে শোনা যায় যে আল্লাহ এবং রাসূলের নাম যদি একসাথে চলে আসে তাহলে নাকি মাআযাল্লাহ শিরিক হয়ে যাবে, এখন সেগুলোকে হটানোর চিন্তা ভাবনা তারা করছে। তো কোরআন যদি এরকম হয় যে একসাথে আসলে শিরিক হয়ে যেত, কোরআনের মধ্যে তো অহরহ আতিউল্লাহ আতিউর রাসূল এসেছে, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ এসেছে, ঠিক আছে। আবার কেউ বলে যে শুধু কোরআনের উপর আমল করলে হবে, আর কোনো কিছুর উপর আমল করতে হবে না, দেখারও প্রয়োজন। তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এর অর্থ কি আসবে? সুতরাং কোরআনকে আগে আমাদের বুঝতে হবে। আপনি যদি এটাই বলেন যে একসাথে দুটো নাম আসলে শিরিক হয়ে যাবে, তো মেমোরি তো আমাদের একটাই না, সেখানে আল্লাহ তাআলার নাম সেভ করা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভ করা, মেমোরিকে কি করবেন এখন?
ডিলিট
করে দেন, আপনার মেমোরি সরিয়ে দেন মাথা থেকে। দিল আমাদের একটা, সেখানে আল্লাহ তাআলার ভালোবাসা,
সেখানে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, যে ভালোবাসার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সন্তানদেরকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা শিক্ষা দাও। তো ভালোবাসাটা কোথায় শিক্ষা দিবে? দিল কি দুইটা আছে, দুই জায়গায় শিক্ষা দিবে? দিল তো একটাই, একই দিলের মধ্যে
দুটো, একই কান দিয়ে প্রবেশ করবে, একই আওয়াজ ঢুকবে, একই মস্তিষ্কের মধ্যে বসবে, একই হৃদয়ের মধ্যে গাঁথবে আল্লাহ ও তার রাসূলের নাম,
একই। তো সে আমাদের বুঝে আসলে কথা বলা উচিত, আগে কোরআনকে বুঝুন, তারপর তাবলিগ করার যে বিষয়টা রয়েছে, এই যে শেষ জমানায় আছে না যে নিজে গুমরা হবে অপরকে গুমরা
করবে,
সেই বিষয়টা থেকে আপনিও বাঁচার একটু চেষ্টা করুন, যে আমি আসলে কোরআন থেকে কি বুঝলাম এবং মানুষকে কি বলছি। যে একটা জিনিসকে আঁকড়ে ধরার জন্য তো ইগো আপনার মধ্যে তো কাজ করছে না। তো কোরআনকে বুঝাও, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ইয়াইয়াল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। কোরআন আমাদেরকে কি বলছে? কোরআন তো আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের ন্যায় যেন আমাদের আওয়াজ না, হুজুর আমরা যেভাবে একজন আয়োজনের সাথে কথা বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলে যেন এরকমটা না হয়,
না হয়
উলিননামা
আলা, আমাদের আওয়াজটা থাকবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের চেয়ে নিচু।
কেন বলা হয়েছে এগুলো তো বুঝতে হবে,
বুঝতে হবে।
উলিননামা আনা বাশারুন বললে তো হয়ে যেত, মিসলুকুম কেন বলা হয়েছে তো বুঝতে হবে, তারপরে না আমাদেরকে প্রচারটা করতে হবে। তো এই জন্য বলছি যে কোরআনকে বুঝা, যারা সাধারণ মানুষ আছে তাদের প্রতি তো আমাদের দাওয়াত থাকে যে কোরআন বুঝে পড়ুন, এবং যারা আমরা তাবলিগ করছি
দিনকে প্রচার কাজ আমরা দায়িত্ব নিয়েছি
তাদের প্রতিও এই আহ্বান যে কোরআনকে পরিপূর্ণভাবে বুঝা, যেভাবে যে চোখ দিয়ে যে কান দিয়ে যে মন দিয়ে মস্তিষ্ক দিয়ে আইম্মায়ে কেরামগণ বুঝেছেন, যে যে মস্তিষ্ক দিয়ে আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ বুঝেছেন সেই মস্তিষ্ক দিয়ে সেইভাবে বুঝার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক,
আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে কোরআনে পাককে নাজিল করেছেন, আল্লাহর রসুল যে কোরআনে পাকের প্রচার প্রসারের কথা বলেছেন, সাহাবা একরাম যে কোরআনের পথে চলেছেন, এরপরে তাবেইনগণ তাবে তাবেইনগণ এরপরে যত আউলিয়া একরামগণ কোরআনের পথে চলেছেন, আমাদেরও উচিত সেই সিলসিলা সেই পথকে অনুসরণ অনুকরণ করা। আর যদি ওই পথ থেকে আমরা সরে গিয়ে নিজের ইচ্ছা মোতাবেক আমরা প্রচার প্রসার করতে যাই তবে নিজেরও ঈমান যাবে, এবং আমার কথা শুনে যারা ঠিক বলবে, তাই না, আমার কথা শোনার পরে যারা ঠিক বলবে তাদেরও গেল। একটি কিতাবের মধ্যে পড়ছি যে আল্লাহ তাবারক তাআলা একটা পথ দেখালেন, একটু সামনে গিয়েই একটা পথ বামে গেল, একটা পথ ডানে গেল, ডানে যেই পথটা গেল ওটা জান্নাতের দিকে গেল, আর বামে যে পথটা গেল এটা জাহান্নামের দিকে গেল। তো শয়তান ইবলিস দুই পথের মাঝখানে দাঁড়িয়ে যাবে, ডান দিকে কাউকে যেতে দিবে না, বাম দিকে সবাইকে ঘুরিয়ে দিবে, বলবে এদিকে রাস্তা শেষ হয়ে গেছে, তোমরা সবাই বাম দিকে যাও। যখন বাম দিকে সে নিতে সফল হবে, যাদেরকে নিতে সফল হবে তারা সবাই কোথায় যাবে, জাহান্নামের দিকে যাবে। এই জাহান্নামের পথে আপনার যাওয়ার ইচ্ছা আপনি যান, কিন্তু সাধারণ মানুষকে কেন নেবেন, সাধারণ মানুষকে নেওয়ার কোনো মানেই আসে না। এই জন্য বলবো যে মোতালিব ভাই যে কথাগুলো বললেন, আগে কোরআনকে বুঝি, আমরা আগে কোরআনকে বুঝি, এরপরে এই কোরআনের প্রচার প্রসার এইভাবে কোরআন যেভাবে সেভাবে করি, নিজের মতো করে উল্টা সিধা করে, সাধারণ মানুষকে ধোকা দিয়ে তাদেরকে গোমরা করে, তাদেরকে পথ ভ্রষ্ট করে, কোনো লাভ আপনার নেই, না দুনিয়াতে আপনি লাভবান হবেন না আখেরাতে, দুনিয়াতে আপনি অপদস্থ অপমানিত আজকে না হয় কালকে আপনার তকদিরে লেখা হয়ে গেছে। যদি আপনি কোরআনের ভুল ব্যাখ্যা করেন, কোরআনের ভুল ব্যাখ্যা মানুষের সামনে প্রচার করেন, ভুল মানুষকে বুঝান, হক তো আদায় করতে পারেননি কোরআনের, কিন্তু আপনার লাঞ্ছনা দুনিয়াতে সেটা লেখা হয়ে গেছে, আজ না হয় কাল কোরআনকে অবমাননাকারীদেরকে তাদের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, তাদের কথা উল্লেখ রয়েছে ইতিহাসের মধ্যে, কোরআনের সাথে অবমাননা করার কারণে তাদের এক একজনার দুনিয়াতে এক এক রকমের লাঞ্ছনার শাস্তি তারা পেয়ে গেছে। আপনার সাথেও এমন হবে যদি আপনি কোরআনের হক আদায় না করে কোরআনের ভুল ব্যাখ্যা করেন, ভুল তাফসির করেন, ভুল মানুষকে বোঝান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে যে বিষয় কথা শুনলাম কোরআনের হকসমূহ, সঠিকভাবে কোরআনের হক যেন আমরা আদায় করতে পারি, সে আলিম হোক, হাফিজ হোক, কারি হোক, আর সাধারণ মানুষ হোক, আমরা নিজ জায়গা থেকে আমার ভিতরে যতটুকু আছে ততটুকু দিয়ে যেন আমি কোরআনের হকটা আদায় করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে দর্শক নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।